بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
সম্মানিত জুমা জামাতের মুসল্লি বৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যার অশেষ মেহরবানিতে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি কোরআন মাজিদের কয়েকটি আয়াত পেশ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে হতে একটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে জুমায় আলোচনার বিষয় সংখ্যাধিক্য সত্যের মাপকাঠি নয়, তথা অধিকাংশ মানুষের মতামত সত্যের মাপকাঠি নয়। বেশিরভাগ মানুষের কার্যক্রম বা মতামত চূড়ান্ত নয়। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ এবং সহিহ হাদিসের প্রমাণভিত্তিক কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে গতানুগতিক কিছু কথা চালু আছে। যেমন মনে করুন, আমরা অনেকেই বিভিন্ন বিষয়ে বলি, ধরুন আপনাদের এই মসজিদেই, যে হাজি রুস্তম আলী মসজিদে এই কাজটা হয় বা এই আমলটা হয় বা এই সময় সালাত হয়, অথচ চারিদিকে দেখো এই আমলটা হয় না। গোটা সমাজ একদিকে আর এরা একাই একদিকে, এরা সমাজ মানে না। মানে এই কথাগুলো কিন্তু সমাজে চালু আছে, এরা সমাজ মানে না, সামাজিকতা মানে না, মানুষ কি করছে এটা মানে না, অধিকাংশ মানুষ একদিকে, এরা একাই একদিকে, এই কথাগুলো কিন্তু সমাজে চালু আছে। যখন একটা আমলের কথা বলা হয়, দেখা যাচ্ছে বাপদাদা 14 পুরুষ থেকে একটা আমল আমি করে আসছি, এখন এসে স্টাডি করে প্রমাণ হচ্ছে যে জিনিসটা ঠিক নয়, তখন চট করে বলে সারা পৃথিবীর মানুষ এই আমলটা করছে তাহলে ভুল, হুট করে এসে বলছেন এই আমলটা করা যাবে না, এত মানুষের আমল তাহলে ভুল। এই প্রশ্নগুলোর উত্তর কি? ইসলাম এই জাতীয় প্রেক্ষাপটে কি বলে? চলুন আমরা একটু কোরআন এবং হাদিস দিয়ে বিশ্লেষণ করি যে অধিকাংশ মানুষের মতামত বা অধিকাংশ মানুষের কার্যক্রম বা অধিকাংশ মানুষের কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি বা অধিকাংশ মানুষের আমল আখলাক শরীয়তে চূড়ান্ত কিনা, শরীয়তে কোনটা গ্রহণ করতে বলেছেন, আমরা একটু বিশ্লেষণ করি কোরআন এবং সুন্নার আলোকে। দেখুন কোরআন মাজিদে অধিকাংশ মানুষ সম্পর্কে যে আলোচনাগুলো এসেছে একটু গভীরভাবে বিশ্লেষণ করলে যে বিষয়গুলো ফুটে ওঠে, কোরআন মাজিদে অধিকাংশ মানুষ নিয়ে যে কথাগুলো এসেছে অধিকাংশ ক্ষেত্রেই এই মানুষগুলো বদ শ্রেণীর বলে আল্লাহ উল্লেখ করেছেন। যেখানে অধিকাংশ মানুষের কথা বলেছেন, যেখানে অধিকাংশ মানুষের কথা বলেছেন সেখানে ভালো কিছু উল্লেখ করেননি, খারাপের দিকে গেছে। আপনি নিজে স্টাডি করুন কোরআন মাজিদের বাংলা অনুবাদগুলো, দেখুন যে যেখানে অধিকাংশ লোকের কথা এসেছে সেখানে আল্লাহ ভালোর দিকে নিয়ে যাননি, খারাপের দিকে নিয়ে গেছেন যেখানে অধিকাংশ। আমরা উল্লেখযোগ্য কয়েকটা আয়াত বিশ্লেষণ করে দেখি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, আম তাহসিবা আন্না আকতারহুম ইসমাউনা ওয়া ইয়াকিলুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি মনে করেন যে অধিকাংশ মানুষ আপনার কথা শুনে ও বুঝে? বেশিরভাগ মানুষ আপনার কথা শুনে বুঝে, এটা কি আপনি মনে করেন? ইনহুম ইল্লা কাল আনআম, না বরং এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং অধিকাংশ মানুষ এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আযাল্লু সাবিলা, বরং তার চেয়েও এরা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলছেন যে অধিকাংশ মানুষকে আপনি মনে করেন যে আপনার কথা শুনে বুঝে, আপনার কথা শোনার এবং বুঝার মতো তাদের ক্ষমতা আছে, আপনাকে মূল্যায়ন করার মতো তাদের মন মানসিকতা আছে, আপনি কি তাই মনে করেন? না, বরং বেশিরভাগ অধিকাংশ মানুষই চতুষ্পদ জন্তু, কি তার চেয়েও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বললেন, তাহলে বোঝা গেল যে অধিকাংশ মানুষ ভালোর পথে নেই। আয়াতটি পাওয়া যাবে সূরা ইউসুফ 40 নম্বর আয়াত। দেখুন সূরা ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত বলেছেন সূরা ইউসুফের মধ্যে, সেখানেও এরকম কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, আল্লাহর বিধানই এই পৃথিবীতে চলবে। আমারা, এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমারা আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, যে তারই ইবাদত করো, আল্লাহরই ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। লালিকা দ্বীনুল কাইয়িম, আর এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত দ্বীন, শুধুমাত্র আল্লাহরই ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করবে না, আল্লাহ ব্যতীত কারো কাছে স্যালেন্ডার করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথানত করবে না, আল্লাহ ছাড়া কারো বিধানের কাছে নত হবে না। এটাই হচ্ছে দ্বীনুল কাইয়িম, প্রতিষ্ঠিত দ্বীন। ওয়ালাকিন্না আকসারুকুম, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না, একথা আল্লাহ বলছেন। দেখুন দ্বীনুল কাইয়িম, প্রতিষ্ঠিত দ্বীন কি, সুপ্রতিষ্ঠিত ইসলাম কি, যে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, এটা হলো সুপ্রতিষ্ঠিত দ্বীন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না। তাহলে অধিকাংশ মানুষ ভালোর দিকে নেই, আল্লাহ ইঙ্গিত দিলেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহ, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, ইল্লাহু মুশরিকুন, সাথে সাথে শিরিক করে। বেশিরভাগ মানুষ ঈমানও রাখে শিরকও করে। দেখুন বাংলাদেশের প্রেক্ষাপটে মুসলিমদের যদি বিশ্লেষণ করা যায়, অধিকাংশ মুসলিম শিরকের সাথে সম্পৃক্ত, নানান ধরনের শিরক তাদের মধ্যে ঢুকে আছে, আল্লাহর ইবাদত করে শিরক করে, শিরক থেকে বেঁচে আছে এই ধরনের মুসলমানের সংখ্যা খুব কম, এ আয়াতে ইঙ্গিত দেয়। তাহলে বেশিরভাগ মানুষ মুসলিম, ইমানের দিক দিয়ে মুসলিম, পক্ষান্তরে আবার মুশরিক, শিরক করে, নানা ধরনের শিরকে জড়িয়ে আছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 24 নম্বর আয়াতে বলেছেন, বাল আকতারুহুম, বরং অধিকাংশ মানুষ সত্য কি জানে না, ফলে তারা তাল বাহানা করে, ছল চাতুরি করে, সত্যটা অধিকাংশ মানুষ বুঝে না, এই জন্য বিভিন্ন ধরনের ছল চাতুর আশ্রয় নেই। এইভাবে দেখা যায় কোরআন মাজিদে প্রায় 39 জায়গায় আখতারহুম বা আখতারুকুম এই কথাগুলো আল্লাহ বলেছেন, যে অধিকাংশ মানুষ, তাদের অধিকাংশ মানুষ, তোমাদের অধিকাংশ মানুষ এই 39 জায়গাতে খারাপ অর্থে গেছে, ভালো অর্থে আসেনি। ঠিক আখতারা এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 25 বার কোরআন মাজিদে নিয়ে এসেছেন। এই আখতারা কাসির এগুলো অধিকাংশ মানুষের ক্ষেত্রে ব্যবহার করেছেন, সব জায়গায় খারাপের দিকে গেছে, ভালো জায়গা, ভালোর দিকে আসেনি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা আনাম 116 নম্বর আয়াতে, ওয়াইন তুতি আকতারা মান ফিল আরদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়াইন তুতি, যদি আপনি অনুসরণ করেন, রাসূল সাল্লামকে আল্লাহ বলছেন যদি আপনি অনুসরণ করেন, আকতারা মান ফিল আরদ, এই জমিনে যে মানুষগুলো আছে অধিকাংশ মানুষের, অধিকাংশ মানুষের মতামত নিয়ে যদি কিছু করেন, ইউদিল্লুকান সাবিলিল্লাহ, তাহলে ওরা আপনাকে সত্য পথ থেকে জাহান্নামের পথে ঠেলে দিবে। ভ্রষ্টতার দিকে ঠেলে দিবে। আল্লাহ বলছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে অধিকাংশ মানুষের মতামত নিয়ে বা অধিকাংশ মানুষকে অনুসরণ করেন, তাদেরকে সাথে নিয়ে চলেন, তাহলে দেখবেন ওরা আপনাকে সত্যের পথে রাখবে না, ওরা পথভ্রষ্টতার দিকে আপনাকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 179 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্ন ওয়াল ইনস। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। বেশিরভাগ মানুষ আর জিনকে সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে প্রবেশ করার জন্য। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের কলব দিয়েছি, অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি, এই কলব দিয়ে সে বুঝে না, ভাবে না, অনুধাবন করে না, বুঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা, আমি তাদের যে চোখ দিয়েছি এই চোখ দিয়ে সত্যটা দেখে না, দেখার চেষ্টাও করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছি এই কান দিয়ে শুনে না। উলাইকা কাল আনআম, বরং এই অধিকাংশ মানুষ হচ্ছে চতুষ্পদ জন্তুর নেই। বলহুম আদাল, বরং তার চেয়েও খারাপ, তার চেয়েও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে গাফেল, উদাসীন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পরিষ্কার করে দিলেন যে অধিকাংশ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য, যাদের চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শুনে না, হৃদয় দিয়ে সত্যটা বুঝার চেষ্টা করে না, ন্যায় অন্যায়, হক বাতিল, হালাল হারাম, কল্যাণ অকল্যাণ, পাপ নেকি, এগুলো বিশ্লেষণ করে না অধিকাংশ মানুষ। আল্লাহ বলছেন এদেরকে আমি জাহান্নামের জন্যই তৈরি করেছি, এরা তো মানুষ নয়, মানুষের চেয়েও তো খারাপ, এমনকি এরা পশুর চেয়েও খারাপ। আল্লাহ বলছেন তাহলে অধিকাংশ মানুষ কল্যাণের দিকে থাকবে না, আল্লাহ কথা বলছেন। এইভাবে দেখা যায় কাতির শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন 25 বার নিয়ে এসেছেন কোরআন মাজিদে। আখতারাহুম 39 বার, আখতারা 25 বার, কাসির 25 বার, দিয়ে হয় 89 বার, আরো দুই বার আরেকটা অর্থে নিয়ে এসেছেন, 91 বার এই কথাগুলো কোরআনে ব্যবহার হয়েছে, সবগুলোই খারাপের দিকে, ভালোর দিকে নিয়ে আসেননি। অধিকাংশ মানুষ ভালো হবে না, অধিকাংশ মানুষ সমাজের কল্যাণকর হবে না, এ কথা আল্লাহ বলছেন। হকের পথে অধিকাংশ মানুষ থাকবে না, এ কথা আল্লাহ বলছেন। পক্ষান্তরে অল্প সংখ্যক মানুষ কল্যাণের দিকে থাকবে, সে কথাও বলছেন। সূরা সাবা 13 নম্বর আয়াতে বলছেন, কলিলুম মিন ইবাদিয়াস শাকুর, আল্লাহর কৃতজ্ঞতির কৃতজ্ঞশীল বান্দার সংখ্যা কম হবে। উল্টোটা দেখুন, অধিকাংশ মানুষ পশুর চেয়েও খারাপ, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, এগুলো বললেন, এবার উল্টোটা বলছেন যে কলিলুম মিন ইবাদিয়াস শাকুর, আল্লাহর শুকুর গোজার করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, এইরকম মানুষের সংখ্যা খুবই কম, আল্লাহ বলছেন কোরআন মাজিদের মধ্যে। সূরা বাকারা 249 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাম মিন ফিয়াতিন ক্বালিলাতিন ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ, অধিকাংশ মানুষের উপরে বিজয় লাভ করেছে অল্প সংখ্যক মানুষ আল্লাহর নির্দেশনায়। আল্লাহর নির্দেশে বহু সংখ্যক মানুষের উপর বিজয় লাভ করেছে, প্রতিষ্ঠিত হয়েছে কিছু সংখ্যক মানুষ, সামান্য কিছু মানুষ। তাহলে বেশিরভাগ মানুষ পরাজিত হয়েছে আর অল্প কিছু মানুষ বিজয় লাভ করেছে। এটা যুদ্ধের মাঠে হতে পারে, আবার এমনি অন্য ক্ষেত্রেও হতে পারে। আমরা অনেক সময় জুলুম করি, অন্যায় করি, দিয়ে জালেম মনে করতে পারে যে আমি বিজয়ী, কিন্তু জালেম কি বিজয়ী? জালেমের ভয়ে হয়তো বা কেউ মুখ খুলে না। একজন জালেম জুলুম করে, অত্যাচার করে, তার অত্যাচারের ভয়ে কেউ মুখ খুলে না, কিন্তু সব মানুষই তাকে খারাপ জানে, শুধু তার কয়েকজন চামচা ব্যতীত কেউ তাকে ভালো জানে না, সবাই তাকে খারাপ জানে। তাহলে সেটা তো বিজয় নয়, বরং যে লোকটা মাজলুম হয়েছে, যে লোকটা নির্যাতিত হয়েছে তিনি যদি কল্যাণের পথযাত্রী হন, হকের অনুসারী হন, তাহলে বিজয় তারই। কারণ এই দুনিয়া কয়দিনের? 60, 70, 80, 90, 100 বছরের। এই 100 বছরের জীবনে হয়তো বা সে নির্যাতিত হয়েছে, তার হক পায়নি, সে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এই দুনিয়া ছেড়ে যখন পরপারে পাড়ি জমাবে তখন 2, 4, 10, 20, 100 বছর নয়, কোটি বছর নয়, অগণিত বছর এ জালেম জাহান্নামে জ্বলবে, আর মাজলুম ব্যক্তিটা জান্নাতে আনন্দে সুখ ভোগ করবে। তাহলে বিজয়টা কার হলো? বিজয় তো এই মাজলুমের হয়েছে, জালেমের বিজয় হয়নি। জালেম ক্ষণিকের জন্য হয়তো বা আত্মতৃপ্তি লাভ করেছে, তাও সবার কাছে নয়, তার চতুষ্পার্শ্বে যারা আছে তাদের কাছে। আর মাজলুম চিরদিনের জন্য সুখ এবং শান্তিতে বসবাস করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অল্প সংখ্যক মানুষই বিজয় লাভ করেছে বেশি সংখ্যক মানুষের উপরে, এটা আল্লাহর নির্দেশে। ঠিক আমরা যদি হাদিসের দিকে দৃষ্টি দেই তাহলে হাদিসেও এই ইঙ্গিতগুলো পাওয়া যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবি, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, আল্লাহর রাসূল ভালো আমলের কথা বলুন তো, কল্যাণের কথা বলুন তো, নেকির কথা বলুন তো, কি করলে নেকি হবে, কি করলে কল্যাণ হবে, কি করলে জান্নাতে যাওয়া যাবে, এগুলো সাহাবীরা জানতে চাইতেন। কিন্তু আমি হুযায়ফা ব্যতিক্রম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইতাম, আল্লাহর রাসূল আমাকে বলুন তো কি করলে পাপ হবে, কি করলে ক্ষতি হবে, কি করলে আমার ঈমান নষ্ট হবে, কি করলে আমি জান্নাতে যেতে পারবো না, কি করলে জাহান্নামে যেতে হবে, এগুলো বলুন তো। মানে আমি সব সময় নেগেটিভটা জানতে চাইতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ হলো যে আমি ওইগুলো থেকে বেঁচে থাকবো তাহলে অটোমেটিক আমি জান্নাতে যেতে পারবো, যেগুলো নিষেধ ইসলামে এগুলো থেকে আমি সাবধান থাকবো তাহলে আমার জান্নাতের রাস্তা পরিষ্কার, এই জন্য নিষেধগুলো আমি জানতে চাইতাম আল্লাহ রাসূলের কাছে। তো একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল আমরা তো ছিলাম জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, অন্ধকারের যুগে, আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে দয়া করে আমাদেরকে আলোর পথে নিয়ে এসেছেন, অকল্যাণ থেকে কল্যাণের পথে নিয়ে এসেছেন। মনে রাখবেন এই পৃথিবীতে যারা হক পেয়েছেন, কোরআন এবং সুন্নার আলো পেয়েছেন, তাদের মতো সৌভাগ্যবান দ্বিতীয় কেউ নেই। আমরা হকের সন্ধান পেয়েছি এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ পারতেন আপনারা আমার জন্ম দিতে ইহুদির ঘরে, পারতেন একটা খ্রিস্টানের ঘরে, পারতেন অগ্নি পূজকের ঘরে, পারতেন অমুসলিমের ঘরে, আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে মুসলিমের ঘরে আপনারা আমার জন্মের ব্যবস্থা করে দিয়েছেন, এটা একটা বিশাল পাওয়া, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তারপরেও যদি বিশ্লেষণ করেন, মুসলিমদের মধ্যে বহু ফেরকা রয়েছে যারা হক থেকে অনেক দূরে, যারা নিজেকে মুসলিম পরিচয় দেয়, ধরুন কাদেরিয়া, জাবরিয়া, মুরজিয়া, খারেজি, রাফেজি, শিয়া, এ জাতীয় যেগুলো একটাও কাল কেয়ামতের মাঠে নিষ্কৃতি পাবে না, নাজাত পাবে না, যে ইঙ্গিতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, যারা কোরআন এবং সুন্নাহ থেকে বহু দূরে রয়েছে, তো সেগুলোর থেকে বাঁচিয়ে আপনাকে আমাকে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন যাপনের একটা সুযোগ দিয়েছেন, এটা আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো হুযায়ফা বলছেন যে আল্লাহ আমাদেরকে অকল্যাণ থেকে, অন্ধকার থেকে আলো, কল্যাণের পথে নিয়ে এসেছেন, এটা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তবে এই কল্যাণের পরে মুসলিমরা কি আবারও অকল্যাণে যাবে কোনোদিন? এই আলো থেকে কি আবার অন্ধকারের যুগে মুসলিমরা যেতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এখন যে তোমরা কল্যাণের উপরে আছো, এই কল্যাণের উপরে মুসলমানরা টিকে থাকতে পারবে না, আবার তারা অন্ধকারের যুগে ডুবে যাবে। হুযায়ফা আবার জিজ্ঞাসা করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমরা যে আবার অন্ধকারে চলে যাবে, কল্যাণ থেকে অকল্যাণে যাবে, ওই অকল্যাণের পরে কি আর আবার কল্যাণের উপর আসতে পারবে? তো হ্যাঁ, তারা আবার কল্যাণের উপর আসবে। ওই কল্যাণ থেকে কি আবার অকল্যাণে যাবে তারা? তখন রাসূল আবার বললেন, হ্যাঁ, ওই কল্যাণের পরে আবার তারা অকল্যাণে ডুববে, তবে সেটা হবে অন্ধকারাচ্ছন্ন। সে অকল্যাণ, কল্যাণটা হবে ধোঁয়া, ধোঁয়াটে। মানে কেমন ধোঁয়াটে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি। ওই যুগটা এমন একটা পর্যায় হবে যে মানুষ আমার সুন্নাতকে বাদ দিয়ে অন্য একটা জিনিসকে সুন্নাত বলে চালিয়ে দিবে। ধোঁয়াযুক্ত, বাছাই করা কঠিন হবে যে কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ মুসলিমদের মধ্যে। অমুসলিমদের কথা আল্লাহ রাসূল কিন্তু বলছেন না, বা হুজাইফা জিজ্ঞাসা করেনি, মুসলমানদের কথা বলছেন যে কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার সুন্নাত নয় এই রকম কাজকে তারা সুন্নাত বলে চালিয়ে দিবে। ওয়াইহাদুনা বিগাইরি হাদি, আমার হেদায়েতের রাস্তা নয় এই রকম জিনিসকে তারা এটাই বলবে হেদায়েতের রাস্তা, এটাই হেদায়েতের পথ, অথচ সেইটা হেদায়েতের রাস্তা নয়, হেদায়েতের পথ নয়, এইরকম জিনিসকে তারা বলবে হেদায়েতের রাস্তা। তার ফমিনহু মতুন কেরো, তুমি তাদের সব কাজকে খারাপ বলতে পারবে না, তারা ভালোও করবে খারাপও করবে, কোরআন এবং হাদিস ভিত্তিকও করবে, এর বাহিরেও কাজ করবে, সব একাকার হয়ে থাকবে। তখন হুজাইফা আবার বললেন যে এইরকম যে ধোঁয়াটে যুগ হবে, ধোঁয়াযুক্ত যুগ হবে, যে কল্যাণ অকল্যাণ সব মিক্সচার হয়ে থাকবে, বোঝা যাবে না, এর চেয়েও কি অবনতি হবে মুসলমানদের? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, তার চেয়ে অবনতি হবে। তো সেটা কেমন? তখন আল্লাহ রাসূল বলছেন দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় বাব সমূহে। আবওয়াব শব্দটা উল্লেখ করেছেন, মানে একটা দরজায় নয়, প্রত্যেকটা দরজায়, জাহান্নামের যে দরজা আছে প্রত্যেকটা দরজায় আলেমরা, দায়ীরা, যারা মানুষকে হকের দাওয়াত দিবে, আহ্বান করবে, এই দায়ীরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে মানুষকে ডাক দিবে যে আসো আমার দিকে, আসো, আমি যেটা বলছি এটা হক বা আমারটাই ঠিক, এইভাবে দাওয়াত দিবে। মান আদাবহুম ইলাইহা কদাফুহু ফিহা, যেই তার ডাকে সাড়া দিবে তাকে সে জাহান্নামে প্রবেশ করিয়ে ছাড়বে। আল্লাহ সুসাল্লাম বলছেন এটা আলেমদের কথা বলছেন, মুসলিমদের কথা বলছেন, যে যুগটা এতই কঠিন হয়ে দাঁড়াবে, হক এবং বাতিল এমন ভাবে মিক্সচার হয়ে থাকবে যে আলেম সমাজ, এক শ্রেণীর আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে দাওয়াত দিবে। ওই আলেমের কথা যেই শুনবে, যেই তার সাথে যোগ দিবে, তাকে সে জাহান্নামে নিক্ষেপ করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজাইফা বলছেন আল্লাহ রাসূল, এদেরকে চেনা যাবে কি করে? চেনার কোনো পথ আছে? তুমি এদেরকে কি করে চিনবে? তা আমাদের মতো রক্ত মাংস চামড়ার মানুষ হবে তারা, আমরা যে জিহুবা দিয়ে কথা বলি তারাও সে জিহুবা দিয়েই কথা বলবে, মানে আমাদের মতোই মানুষ, আমাদের মধ্য থেকে তারা তৈরি হবে। তখন হুজাইফা বলছেন আল্লাহ রাসূল, এই যুগটা যদি আমাকে পেয়ে বসে, আমি যদি এই যুগের মুখোমুখি হই, যে সময় আমি বুঝতে পারছি যে যারা আহ্বান করছে, দাওয়াত দিচ্ছে, মনে হচ্ছে এরা জাহান্নামের দিকে আমাদেরকে ডাকছে, তখন আমি কি করব, আমার করণীয় কি, আপনি আমাকে কি পরামর্শ দিচ্ছেন বাঁচার জন্য? তখন হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তালজামা জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, মুসলিমদের হকপন্থী জামাত যদি থাকে তাহলে তুমি তাদের সাথে, তাদের নেতার সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকো। হুজাইফা বলেন আলাসুল, যদি পরিস্থিতি এর চেয়েও দুর্বল হয়, যে হকপন্থী সবাই বলছে, অনেক দল ইসলামের নামে, ইসলামের নামে অনেক জামাত, ও বলছে আমি হক, আরেক জামাত বলছে আমি হক, আরেক জামাত বলছে আমি হক, ওটাও আমি চিনতে পারছি না যে হক কোনটা, অনেকগুলো মুসলিমদের মধ্যে দল, অনেকগুলো মুসলমানদের মধ্যে ইমাম নেতা, তো এখন আমি কি করব, কারণ আমি কোনটা হক নির্বাচন করব, সবাই তো হক বলছে মুসলিমদের মধ্যে। তখন আল্লাহ সুসাল্লাম বলছেন ফাতাজিল তিলকাল ফারাক কুল্লহা, এই প্রত্যেকটা দলকে তুমি ত্যাগ করো, যত ফেরকা রয়েছে মুসলিমদের মধ্যে, যত দলীয় বিভক্তি রয়েছে সবগুলোকে ত্যাগ করো, দে চলে যাও আলা আসলে সাজারাতিন, কোন পাহাড়ের চূড়ায় চলে যাও, গাছের যে মূল শিকড় আছে এই মূল শিকড়কে আঁকড়িয়ে ধরো, মূল শিকড়কে আঁকড়িয়ে ধরে থাকো, এমতো অবস্থায় তোমার মৃত্যু হয়ে যাবে তবুও তুমি এই বিভ্রান্ত লোকদের কাছে আসবে না, ওখানে ইবাদত করে গাছের ছাল পাতা খেয়ে জীবন শেষ করবে। অন্য হাদিসে এসেছে, এই হাদিসের শেষ অংশে, যে তুমি ছাগলের পাল নিয়ে চলে যাও পাহাড়ের চূড়ায়, গাছের পাতা পারবে, ছাগলকে খাওয়াবে, ছাগল দুধ দিবে, এই দুধটা তুমি খাবে, গাছের ছাল পাতা ঘাস খাবে ছাগল, আর ছাগলের দুধ খেয়ে তুমি জীবন ধারণ করবে, এইভাবে মৃত্যু পর্যন্ত একাকি থাকবে হকের উপরে, তবুও বাতিল ফেরকার সাথে, তবুও বিভ্রান্ত আলেমওয়ালাদের সাথে, তবুও অন্যায়ের সাথে তুমি আপোষ করবে না, একাই থাকবে। হাদিসটি সহিহ বুখারী 3606 নম্বর হাদিস, উল্টিয়ে দেওয়ার কোন সুযোগ নেই। অনেকে আমরা বলে থাকি যে এখন কি করব, সবাই ডাকছে হকের প্রতি, একজনের সাথে আছি, ভুল ত্রুটি মিশ্রিত আমার বাঁচার সুযোগ কি? আপনার কাছে যদি মনে হয় বর্তমান বাংলাদেশে হকপন্থী কোনো জামাত নেই, কাউকে বোঝা যাচ্ছে না, এই যদি মনে হয় তাহলে একাকি প্রয়োজনে হকের উপর ঐক্য অটল থাকতে হবে। যদি লোকালয়ে জনসম্মুখে বসবাস করার সুযোগ না হয় ঝাড়ঝোপ জঙ্গলে গিয়ে হকের উপর অটল থাকতে হবে, কিন্তু বাতিলের সাথে আপোষ করার সুযোগ নেই। সামাজিকতার দোহাই দিয়ে অন্যায়ের সাথে আপোষ করার মুসলমানদের সুযোগ নেই। 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাবে কথাগুলো বলে গেছেন। দেখুন আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে কথা বলছিলেন, বলতে গিয়ে বললেন যে অতীতের উম্মত মানে ইসরায়েলের কওম, তারা 72টা ফেরকায় বিভক্ত হয়েছিল, 72টা দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত উম্মতে মুহাম্মাদি এদের একটা বাড়বে, একটা বেশি হবে, কমবে না, এরা 73 দলে বিভক্ত হবে, প্রত্যেকটা দল জাহান্নামে যাবে, শুধু একটা ব্যতীত, একটা ব্যতীত 72টায় যাবে জাহান্নামে। তখন সাহাবীরা চট করে জিজ্ঞাসা করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই একটা জান্নাতে যাবে এটা কারা, জান্নাতে যাবে কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা আলাইহে ও আসহাবি, যে হাদিসটা তিরমিজির মধ্যে এসেছে, তিরমিজির 2834 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে হাদিসটা পাওয়া যাবে, 171 নম্বর হাদিস। এই হাদিসের শেষ অংশে মুস্তাদরাকে হাকিম অন্য গ্রন্থে আরেকটা কথা এসেছে, মা আনা আলাইহি লিয়াউম ওয়া আসহাবি, মানে আজকের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন বেঁচে আছেন তখনকার কথা বলেন, যে আমি বেঁচে থাকা অবস্থায় আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের যে নীতির উপরে আছি, এই নীতির উপরে যারা থাকতে পারবে কিয়ামত পর্যন্ত তারা মুক্তি পাবে। পরিষ্কার করে দিলেন মুহাম্মদ সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তারা যে আদর্শ যে নীতির উপরে অটল ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন, এই নীতি এবং আদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত থাকতে পারবে এরাই ওই 73-এর একটা যারা মুক্তি পাবে, বাকি সবাই 72-এর মধ্যে। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে ওই একটা হওয়ার জন্য। শর্তটা কি? আমি একটা আমল করছি, আমি একটা ভালো কাজ করছি, আপনাকে আমাকে বিশ্লেষণ করতে হবে এই ভালো কাজ, এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুমোদন দিয়েছেন কিনা, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এর আমল আছে কিনা, যদি না থাকে, নেই, তাহলে ছেড়ে দিতে হবে। সারা পৃথিবীর মানুষ কি করছে দেখার বিষয় নয়, গোটা এলাকার মানুষ কি করছে দেখার বিষয় নয়, দেখার বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কি না, সাহাবায়ে কেরাম এই আমলটার সাথে সম্পৃক্ত ছিলেন কি না, এইটা দেখার বিষয়। আলেম ওলামা পৃথিবীর মানুষ দেখার বিষয় নয়, এরা সত্যের মাপকাঠি নয়। সম্মানিত উপস্থিতি, দেখুন অপর একটি হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা চিত্র তুলে ধরেছেন কিয়ামতের মাঠে, যেই দিন শিশু বৃদ্ধ হয়ে যাবে, ভয়ে, জাহান্নামের ভয়ে, কিয়ামতের বিচারের কঠিন পরিস্থিতি, একটা দিন 50,000 বছরের সমান, একটাই দিন এই পৃথিবীর দিনের 50,000 বছরের সমান, আমরা বাঁচি কয়দিন, 100 বছর, তো একটা দিন পার করতে কতজন মানুষ লাগবে, কত পুরুষ লাগবে, ভাবতে গেলে অবাক লাগে, 50,000 বছরের একটা দিন, এই একদিন একটা শিশু বাচ্চা জন্ম নিয়েছে, ভয়ে পরিস্থিতিতে বুড়া হয়ে যাবে, এক। আর একটা বলছেন, সেই দিন দুধের বাচ্চা আছে যাদের, স্তন পান করাই এই মা দুধের সন্তানের কথা ভুলে যাবে, তার যে একটা বাচ্চা কোলে আছে দুধের জন্য কান্নাকাটি করছে, ক্ষুধায় তাড়নায়, মার খেয়াল থাকবে না যে বাচ্চাকে দুধ পান করা দরকার। বিচারের অবস্থা দেখে মা শুধু ভাববে আজকে আমার কি হবে, আমার আজকে কি হবে। আল্লাহ সুসাসম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন গর্ভবতী মা যাদের পেটে বাচ্চা ছিল এই অবস্থায় মারা গেছে, গর্ভধারণ গর্ভধারিণী মা, এদের কখন যে গর্ভপাত হবে, বাচ্চা প্রসব হবে, ও টের পাবে না। একজন মুসলিম বোনকে যদি একজন মহিলাকে জিজ্ঞাসা করা হয়, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জন্য সবচেয়ে কঠিন স্মৃতি কোনটি, সবচেয়ে বেদনার স্মৃতি কোনটি, একজন মা অকপটে স্বীকার করবেন, অনায়াসেই বলবেন যে একজন মহিলার জন্য সবচেয়ে কষ্টের মুহূর্ত হচ্ছে বাচ্চা প্রসবের মুহূর্ত। মা বাঁচবেন কি বাঁচবেন না, তার নাড়ি ছিঁড়ে একটা বাচ্চা প্রসব হয়, সেই মা বিচারের অবস্থায় কঠিন ভয়াবহ অবস্থায় কখন তার বাচ্চা হয়েছে ও টেরই পাবে না। মানে বাচ্চা প্রসবের বেদনাটা কিছুই না বিচারের দৃশ্যের চেয়ে, এটা একদম হালকা বিষয় মনে হবে তার কাছে, শুধু চাইবে যে আজকে আমার কি হবে। সারা পৃথিবীর মানুষ সেই দিন মাতলামি করবে, মদ খেয়ে যেমন মানুষ টলমল টলমল করে, স্থির থাকতে পারে না, এইদিকে ওইদিকে হেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা পৃথিবীর মানুষ সেদিন টলমল করবে, স্থির থাকতে পারবে না, ভয়ে আতঙ্কে বিচার দেখে। সূরা হজ 2 নম্বর আয়াতে এই ইঙ্গিত গুলো আল্লাহ দিয়েছেন। আল্লাহ সুসাসম বলছেন যে এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন আদম এরা তোমার সন্তান, তোমার ঔরসেদের জন্ম হয়েছে, যাও তুমি বেছে নাও, জান্নাতীদেরকে এক সাইড করো আর জাহান্নামীদেরকে আরেকটা সাইড করো, তুমি দুইটা ভাগ করে দাও। আদম আলাইহিস সালাম তো বিপাকে, যে আল্লাহ এটা কিভাবে সম্ভব, আমি এত মানুষ সারা পৃথিবীর যত মানুষ কোটি কোটি মানুষ, আমি কয়জনকে জান্নাতের দিকে আর কয়জনকে জাহান্নামের দিকে আলাদা করব, সাইড করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি জান্নাতের দিকে একজন আর জাহান্নামের দিকে 999 জন আলাদা করো, 1000 মধ্য থেকে একজনকে দাও জান্নাতের দিকে আর জাহান্নামের দিকে দেখো দাও 999 জনকে। হাদিসটা সহি বুখারীর মধ্যে পাবেন, সহি বুখারীর 6529 নম্বর হাদিস। তাহলে দেখুন তো বেশিরভাগ মানুষ কোথায় যাবে, জান্নাতে কয়জন যাবে, এক। দ্বিতীয়ত দেখুন এর পরিপূরক আরেকটি হাদিস এসেছে সহি বুখারীতে, 6529 নম্বর হাদিস, সেখানে আল্লাহ সুসাল সাল্লাম বলছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন 100 জনের মধ্যে 99 জনকে জাহান্নামের দিকে আর একজনকে রাখো জান্নাতের দিকে। দুইটা হাদিসে দুই রকম আলোচনা এসেছে, যে 100 জনের 99 জন জাহান্নামে, একজন জান্নাতে, 1000 জনের 999 জন জাহান্নামে, একজন জান্নাতে। উভয় হাদিস সহি বুখারীর। সম্মানিত উপস্থিতি, দেখুন আরো অবাক লাগে, আল্লাহ সুসাল সাল্লাম বলছেন যে কেয়ামতের আমি মাঠে আমি দেখব একজন নবী, তিনি উঠেছেন কেয়ামতের মাঠে, তার মাত্র একজন অনুসারী, সারা পৃথিবীতে দাওয়াত দিয়ে উনি উনার লাইফে মাত্র একজনকে হকের রাস্তা দেখিয়েছেন, ওই একজনকে সাথে নিয়ে কেয়ামতের মাঠে উঠেছেন। আবার দেখব আরেকজন নবী উঠেছেন, মাত্র তার অনুসারী 2 জন, তার সারা জীবনের সাধনা চেষ্টার ফল হলো 2 জনকে হকের পথে এনেছেন। আবার আরেকজন নবীকে দেখব, তিনি একটা জামাত, একটা কওম, একটা পুরো জাতি, একটা গোষ্ঠী, একটা দল, একটা বড় জাতিকে নিয়ে তিনি কিয়ামতের মাঠে। রাসূল বলছেন এরপর আমি আরেকজন নবীকে দেখব, তিনি একাই কিয়ামতের মাঠে উঠেছেন, সারা জীবন সাধনা করে একজনকে হকের পথে আনতে পারেননি, কেউ তার সাথী নেই, একাই উঠেছেন। এ হাদিসটা পাওয়া যাবে সহি বুখারীর 5752 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন বহু নবী রাসুল তাদের জীবনের সব কিছু ব্যয় করে, সময় বিলিয়ে দিয়ে একজন দুইজন বা কাউকে অনুসারী বানাতে পারেননি। বেশিরভাগ মানুষ যে সত্যের কাছাকাছি নয়, বা বেশিরভাগ মানুষের মতামত হকের অনুকূলে নয়, এ আলোচনাগুলো প্রমাণ করে, এ আলোচনাগুলো আপনারা আমাকে পরিষ্কারভাবে ইঙ্গিত দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদাল ইসলাম ও গরিবান, অধিকাংশ মানুষ নয়, বরং অল্প সংখ্যক মানুষের কাছে ইসলামটা এসেছে। বাদাল ইসলাম ও গরিবান সায়াউদু কামা বাদা, আর অল্প সংখ্যক মানুষের কাছে ইসলামটা উজ্জীবিত থাকবে, ইসলামটা টিকে থাকবে। ফাতুবা লিল গোরাবা, বিদায় অল্প সংখ্যক মানুষের জন্য সুসংবাদ। হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে পাবেন, 289 নম্বর হাদিস। আল্লাহর পরিষ্কার করে দিলেন যে যখন ইসলামের আগমন ঘটেছে, ইসলামকে গ্রহণ করেছে, ইসলাম লালন পালন করেছে অল্প সংখ্যক মানুষ, ইসলামটা অল্প সংখ্যক মানুষই লালন পালন করবে। আর এই অল্প সংখ্যক মানুষ যারা ইসলামকে লালন পালন করেছে, ইসলামের উপরে অটুট থেকেছে, তাদের জন্যই সুসংবাদ। তাহলে বেশিরভাগ মানুষ কোনোদিন আপনার আমার জন্য মাপকাঠি হতে পারে না, অধিকাংশ মানুষের রায় কোনোদিন আপনার আমার জন্য কল্যাণকর হতে পারে না। আল্লাহ বলেছেন একথা, একথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ মানুষকে যদি বিশ্লেষণ করেন, তাহলে অধিকাংশ মানুষ হকের উপরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহা, তবে তারা ব্যতীত যারা আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের দাওয়াত দেয়। এখানে আল্লাহ বলে দিলেন যে বেশিরভাগ মানুষই ক্ষতিগ্রস্ত, শুধু বেঁচে আছে চারটা গুণ যারা আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। চারটা গুণের একটা হলো আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস, একটা হলো সৎ আমল, একটা হলো সর্বাবস্থায় হকের দাওয়াত দেওয়া, একটা হলো বিপদে ধৈর্য ধারণ করা। এই চারটা গুণ একসাথে যার মধ্যে রয়েছে, তিনি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবেন, নচেত সবাই ক্ষতিগ্রস্ত। বাস্তবতায় দেখুন, মুসলিমদের চিত্র যদি তুলে ধরি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াতে বলেছিলেন যে মানুষ ইমানও আনবে শিরিক করবে। দেখুন, আমরা ইমান এনেছি, আমরা মুসলিম, মসজিদে সালাত আদায় করি, আবার হয় তাবিজ ব্যবহার করি, নতুবা জ্যোতিষী গণক ঠাকুরের কথা বিশ্বাস করি, নতুবা তামা অথবা অষ্টধাতুর আংটি এই জিনিসগুলো ব্যবহার করি, অথবা দেখুন না হলে পীরের মাজার সিজদা দেই, আর না হলে রড সিমেন্টের যে খাম্বা স্মৃতিসৌধ সেগুলোকে সম্মান জানাই, সেগুলোর কাছে মাথা নত করে দাঁড়িয়ে থাকি, আর না হলে বিভিন্ন ধরনের শিরকের সাথে সম্পৃক্ত রয়েছে অধিকাংশ মানুষের। এটা একটা শ্রেণী। আর এক কোয়ালিটিতে আসুন, যখন আমি অর্থনৈতিক জীবনে গেলাম, তখন হয় শুধু অর্থনীতির সাথে সম্পৃক্ত আছি, না হলে ঘুষ ভিত্তিক অর্থনীতির সাথে সম্পৃক্ত রয়েছে, হয়তোবা সুদ খায় না বা ঘুষ দেয় না, তাহলে আমি ঠিক মতো জাকাত আদায় করি না, আর না হলে ওসর আদায় করি না, আর না হলে ফিতরা ঠিক মতো দেয় না, মানে অর্থনৈতিক জীবনও আমার বিপদ লেগে আছে, ঠিকভাবে নেই। যদি অর্থনৈতিক জীবন ঠিক থাকে, তাহলে দেখুন সাংস্কৃতিক জীবনে গেলে বিভিন্ন ধরনের অন্যায়ের সাথে সম্পৃক্ত, অমুসলিম সংস্কৃতি ক্রিস্টি কালচারকে লালন পালন করে। সাংস্কৃতিক জীবনে দেখুন বিয়ে শাদী হয় হিন্দুদের, ইহুদিদের, খ্রিস্টানদের বিয়ে শাদীর মতো, আমার বিয়ে শাদী, আমার পরিবারের বিয়ে শাদী, তারা যে স্টাইলে বিয়ে শাদীর ব্যবস্থা করে, গান বাজনা নৃত্য ঢোক ঢোল ঢাক পিটিয়ে লাইটিং করে বিভিন্ন ভাবে পূজা মণ্ডপের মতো, আমার বাড়ির বিয়ের অনুষ্ঠানটাও তাই। তাহলে আমি সাংস্কৃতিক জীবন ওদের সাথে সম্পৃক্ত আছি, আর না হলে দেখুন আমার বাড়িতে হয় বিবাহ বার্ষিকী পালন হয়, আর না হলে জন্মবার্ষিকী পালন হয়, কেক কেটে পালন করি, অথচ আমি মুসলিম, সালাত আদায় করি, মৃত্যু বার্ষিকী পালন করা হয়, আর না হলে চল্লিশা পালন করা হয়, চল্লিশার খাবারের ব্যবস্থা করা হয়, যেগুলো একটাও মুসলমানদের সংস্কৃতি নয়, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি থেকে এসেছে, মুসলিমদের সংস্কৃতি নয় এগুলো, এগুলোর সাথে আপনি আমি সম্পৃক্ত রয়েছি। তো যেই দিকেই যাবেন আপনি আমি নানান সমস্যায় জর্জরিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন অধিকাংশ মানুষ হকের উপরে নেই, অধিকাংশ মানুষ অন্যায়ের উপরে রয়েছে। ঠিক দেশের সংবিধান নিয়েও যখন কথা বলবেন, সেখানে উল্লেখ আছে মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশের রায় চূড়ান্ত, এটা দেশের সংবিধান, অধিকাংশ মানুষের মতামতে চূড়ান্ত। তো এই সংবিধান নিয়েও কিন্তু অনেকে ইসলাম কায়েম করার চেষ্টা করছি, ইসলাম কায়েমের স্বপ্ন দেখছি, দিন কায়েমের স্বপ্ন দেখছি। তো দিন কায়েমের জন্য যদি আগাতে হয় অবশ্যই সেটা হবে সালাফি মানহাজের আলোকে, রাসূল মুহাম্মদ সাল্লামের আলোকে, সাহাবায়ে কেরামের আদর্শের অনুকূলে আপনাকে আমাকে দিন কায়েমের চেষ্টা করতে হবে। বর্তমান বাংলাদেশে দুই পদ্ধতিতে দিন কায়েমের চেষ্টা করছে মানুষ, একটা হলো ব্যালটের মাধ্যমে, একটা হলো বুলেটের মাধ্যমে। এক শ্রেণীর মানুষ ভোটাভুটির মাধ্যমে দিন কায়েমের চেষ্টা করছে, এটা সালাফি মানহাজ নয়, এইভাবে দিন কায়েম হতে পারে না। কারণ যে নীতি যে আদর্শ মুসলিমদের, এও নীতি আদর্শ যে মুসলমানদের, দিন কায়েম হতে পারে না। আর এক শ্রেণীর মানুষ বুলেটের মাধ্যমে দিন কায়েমের চেষ্টা করছে, যারা রাতারাতি কিছু বোম্বিং করে, 63 জেলায় বোমা হামলা করে, কিছু হোটেলে হামলা করে দিন কায়েমের চেষ্টা করছে, মুসলমানদের মধ্যে ত্রাস সৃষ্টি করে, কিছু মানুষকে হত্যা করে বুলেট ফুটিয়ে দিন কায়েম চেষ্টা করছে। এটা হকপথ নয়, এটাও সালাফি মানহাজ নয়, এইভাবে দিন কায়েমের রাস্তা নয়। সবার উপস্থিতি সাহাবায়ে কেরাম যে নীতি যে আদর্শ নিয়ে চলেছেন, আপনাকে আমাকে সেই পথে আগাতে হবে। দিন কায়েম করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিলেন, পরিষ্কারভাবে বলে দিলেন, আমারা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, তোমরা আমারই ইবাদত করো, তারই ইবাদত করো, আদালিকা দীনুল কাইয়্যিম, আর এটাই হলো প্রতিষ্ঠিত দিন। তো দিন কায়েম মানে কি? কোরআন এবং সুন্নাহ, আল্লাহর যে তাওহীদ, আল্লাহর একত্ব, দিন ইসলামকে নিজের জীবনে লালন পালন করা, নিজের পরিবারে লালন পালন করা, পর্যায়ক্রমে সমাজে, পর্যায়ক্রমে রাষ্ট্রে, পর্যায়ক্রমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হলো দিন কায়েম। আজকে আমার শরীরে দিন নেই, আমি দিন কায়েম করি না, আমার কাপড় থাকে টাকনুর নিচে, আমার দাড়িগুলো চেঁচে একদম ক্লিন সেফ, আমি ইসলামের নীতি আদর্শকে মানি না, অথচ দিন কায়েমের ক্ষেত্রে আমি বড় বড় বুলি আওড়াই, এগুলো সালাফি মানহাজের মধ্যে পড়ে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে অধিকাংশ মানুষকে ইসলামের পক্ষে পাওয়া যাবে, কোরআন হাদিস এটা প্রমাণ করে না। অল্প সংখ্যক মানুষই কোরআন এবং সুন্নার উপরে থাকবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ সুসাল সাল্লাম যে মুসলিম জামাতকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরতে বললেন, সে জামাতের অর্থ কি? তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, জামাত হলো হকপন্থী ব্যক্তি, যদি তিনি একাই থাকেন তাহলে তিনি একা একটা জামাত, একাই যদি হকের উপর অটল থাকেন, একাই যদি হকের উপর ঐক্যবদ্ধ থাকেন, প্রতিষ্ঠিত থাকেন, তাহলে তিনি একাই একটা জামাত, তিনি মুক্তি পাবেন। লক্ষ কোটি মানুষ একত্রিত আছে, তারা মুক্তি পাবে না, যে হকের উপর আছে তিনি মুক্তি পাবেন, যে হাদিসটি হাসান সানাদে প্রমাণিত। তাহলে দেখুন, সারা এলাকার মানুষ যদি একটা নীতি আদর্শের উপরে থাকে, আর যদি মনে হয় এটা ঠিক নয়, আমি একাই একটার উপরে আছে হকের উপরে, তাহলে আমি ঠিক, আমি মুক্তি পাবো, তারা মুক্তি পাবে না। সাহাবেদের নীতি আদর্শ মোহাম্মদ আসলামের কথা আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের ইঙ্গিত সেদিকেই বহন করে। আমরা অনেকে বিভ্রান্ত হই এই ক্ষেত্রে এসে, যে গোটা মানুষ, পুরো সমাজের মানুষ একদিকে, সবার আমল একরকম, আমারটা আলাদা। আমি অনেক সময় লজ্জিত হই, বিশেষ করে লজ্জিত হয় রমাজান মাসে যখন ইফতারি করব, অনেক বড় ইফতার মাহফিলে উপস্থিত হয়েছি, সবাই মাগরিবের সূর্য ডুবেছে, তারও 3-4 মিনিট পর ইফতার করবে, আমি একাই কি করব? তখন আমি মনে করি যে আমি একটু অপেক্ষা করি, হাজার হাজার মানুষ 3 মিনিট পর ইফতার করবে, আমিও 3 মিনিট পরেই করি। বিভ্রান্ত হয়ে না, হাজার হাজার মানুষের কোনো মূল্য নেই, সূর্য ডুবেছে আমি ইফতার করবো, আমি যদি একাই করি আমি একাই হকের উপরে রয়েছি, হাজার হাজার মানুষের এখানে কোনো মূল্য নেই। মসজিদে উপস্থিত হয়েছি, সহি বুখারি সহি মুসলিম সহ প্রায় গ্রন্থ হাদিস গুলো এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তিনি আমিন বলবেন, তুমি আমিন বলো, এবং আমিনের আওয়াজটা উচ্চস্বরে হবে, উচ্চস্বরে আওয়াজ করতে হবে। এখন এমন মসজিদে উপস্থিত হয়েছি, 1000 মুসল্লি কেউ আমিন বলে না, আমি কি করব? আমি যদি থেমে যাই, আমার আওয়াজ যদি পার্শ্ববর্তী মুসল্লিরা শুনতে না পায়, তাহলে আমি হেরে গেলাম হকের কাছে। 1000 মুসল্লির কোনো প্রয়োজন আপনার আমার দেখার প্রয়োজন নেই, আমি একাই আমিন বলবো জোরে। হতে পারে আমি লাঞ্ছিত হতে হব, হতে পারে আমি তাদের কোণঠাসার শিকার হব, হটকারিতার শিকার হব, তাতে সমস্যা নেই। যেখানে মুহাম্মদ সাল্লাম পরিষ্কার বলে দিলেন, সমাজে যদি স্থান না হয় পাহাড়ের চূড়ায় গিয়ে গাছের ছাল পাতা খেয়ে একাই জীবন যাপন করবে, তবুও বাতিলের সাথে আপোষ করবে না। কিন্তু আমরা আপোষ করে ফেলি যে একাই কি করে এত বড় মসজিদে কেউ আমিন বলে না, আমি আমিন বলবো কি করে? আমি পাশে দাঁড়িয়েছি মোহাম্মদ সাল্লামের সালাতের মতো সালাত আদায় করার চেষ্টা করব, আমি পা মিলানোর চেষ্টা করবো, যদি সে না মিলায় আমি দায় মুক্ত। আমি প্রাথমিক চেষ্টা করব, যদি পার্শ্ববর্তী মুসল্লি পাক ছড়িয়ে নেয় তাহলে আমি দায় মুক্ত, দায়ভার তার, আমি মুক্ত হয়ে গেলাম। তবে আমি চেষ্টা করব হকের উপরে থাকার। সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে যথাসাধ্য ভয় করো, যথাসাধ্য ভয় করো। এখন আমি বলতে পারি পুরো দেশ সুদ ভিত্তিক অর্থনীতিতে চলে, আমি বাঁচবো কি করে? আমি বাঁচবো মানে আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করব, শুধু প্রতিষ্ঠানে কার্যক্রম করলাম না, বিরত থাকলাম, হতে পারে আমার স্যালারি কম আসতে পারে কিন্তু আমি সুদের সাথে সম্পৃক্ত থাকতে পারি না। আমি বাঁচার চেষ্টা করব, যেইখানে আমার বাঁচার কোনো রাস্তা নেই, আমি কোনোভাবেই এইটা থেকে বাঁচতে পারবো না, তখন আমি মাজলুম, কারণ আমার এটা সাধ্যের বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার একদম শেষ নম্বর আয়াতে বলেছেন যে মানুষকে আল্লাহ সাধ্যের উপরে কোনো কাজ চাপিয়ে দেন না, যেটা তার সাধ্যের বাইরে তার জন্য আল্লাহ ধরবেন না, যেটা তার সাধ্যের মধ্যে নেই। শুকুরের গোস্ত খাওয়া হারাম, এ কথা ঠিক, তবে এমন এক জায়গায় উপস্থিত হয়েছি যেখানে বিকল্প কোনো খাবার নেই, শুকুরের গোস্ত ছাড়া আর কোনো খাবার নেই, আমার জীবন অষ্টাগত, জীবন যাই যায় অবস্থা, এখন আমাকে বাঁচতে হলে একটাই রাস্তা, শুকুরের গোস্ত খাওয়া যাবে, খেতে হবে, তখন কিন্তু আমার জন্য শুকুরের গোস্ত হারাম নয়, আমি খেতে পারবো। তবে আল্লাহ বলেছেন গয়রা বাগিন ওয়ালা আদিন, শুকুরের গোস্ত আমি আন্তরিকতার সাথেও খাবো না, আবার তৃপ্তির সাথেও খাবো না, মানে যতটুকু খেলে অন্তত আমার জীবন ধারণ হবে পরবর্তী খাবার পাওয়ার, ততটুকু আমি খাবো, তৃপ্তি সহকারেও খাবো না, আবার আন্তরিকতার সাথেও খাবো না, এতটুকু খাওয়ার গোস্ত সুযোগ আল্লাহ দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে। তাহলে হারাম জিনিসও ক্ষেত্র বিশেষ খাওয়ার উপযোগী মানুষের জন্য, কখন? যখন তার বাঁচার কোনো রাস্তা নেই। তো আমি তবে হৃদয়ের মালিক আল্লাহ, আমার বাঁচার রাস্তা আছে কিনা আল্লাহ জানেন, আমাকে সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে, কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি সাধ্য অনুযায়ী চেষ্টা করো, যখন আর কোনোভাবে বাঁচতে পারলে না তখন আল্লাহ আমাকে ছাড় দেবেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আসুন ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে আমল, আখলাক, আকিদায় বেশিরভাগ মানুষ কি করছে এইটা লক্ষণীয় নয়। লক্ষণীয় বিষয় আমি যে আমলটা করছি এটা কোরআন এবং সহি হাদিস ভিত্তিক হচ্ছে কিনা, আমার আমলটা কোরআন এবং সহি সুন্নার আলোকে হয়েছে কিনা, এইটা আপনাকে আমাকে দেখতে হবে। যদি হয় আলহামদুলিল্লাহ, আমার অনুসারী যদি একজন থাকে ভালো, কেউ নেই তবুও ভালো, একজন দুইজন পাঁচজন আমার মতো করে অনুসরণ করেন ভালো, যদি কাউকে না পাই আমি একাই হই তবুও ঠিক আছে। তবে অধিকাংশ মানুষ যারা ভুলের উপরে আছে তাদের স্রোতে গা ভাসিয়ে দেওয়া যাবে না, যদি দেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াইন তুতি আকসারা মান ফিলাদ ইদুল্লুকান সাবিলিল্লাহ, বেশিরভাগ মানুষের সাথে তাল মিলিয়ে চলো যদি তাহলে তুমি সত্যের পথে থাকতে পারবে না, তোমরা তোমাকে তারা পথভ্রান্ত করে দিবে। তা আসুন আমরা বেশিরভাগ মানুষ কি করছে, অধিকাংশ মানুষ কি করছে, অধিকাংশ আলেম ওলামা কি বলছেন, এইটা লক্ষ্য না রেখে আমি লক্ষ্য রাখি যে আমি যে আমলটা করছি, গ্রহণ করছি, এইটা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হচ্ছে কিনা। যদি হয় আলহামদুলিল্লাহ গ্রহণ করব, আর না হলে আমরা বর্জন করব। কোনো ক্ষেত্রেই সংখ্যাধিক্য যেন আমাকে বিভ্রান্ত না করে।